الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান তওবার ঘটনা ও বর্ণনা অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, আল্লাহ পাক সবাইকে তাওবাতুন নসুহা নসিব করুক। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা মনোযোগ সহকারে অনুষ্ঠান দেখব, আমল করার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। নূরানি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে তার উপর 10টি রহমত অবতীর্ণ হবে, এবং যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে তো তার উপর 100টি রহমত অবতীর্ণ হবে, আর যে ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে তার উপর 1000টি রহমত অবতীর্ণ হবে। ফজিলতের মধ্যে আরও আসছে যে ওই ব্যক্তিটা যে নিফাক কপটতা এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার কপালের মধ্যে লিখে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নূরানি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদ শরীফ পাঠ করার সে তৌফিক আমাদের নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তওবা করতে হবে, করতেই হবে, আর তওবাটা কিন্তু ওয়াজিব। তওবা কেন ওয়াজিব, তওবা কেন করতে হবে? শরীরের সাথে যেমন রুহের সম্পর্ক, তওবার সাথে কি ঈমানের সম্পর্ক রয়েছে? আর ঈমানের শাখা প্রশাখা কয়টা হতে পারে? একজন মানুষের যে তওবা করবে, তওবা করার পূর্বে সে কোন কোন বিষয়ে তার জ্ঞান রাখা দরকার, সে গুনাহ সম্পর্কে জানা তার কেমনটা দরকার, গুনাহ সম্বন্ধে সে জ্ঞান রাখার ব্যাপারে, তো ইত্যাদি বিষয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ তারা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আর দেরি না করে আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। বলা হচ্ছে তওবা তৎক্ষণাৎভাবে ওয়াজিব হওয়ার ব্যাপারে এটা কোনো সন্দেহ নেই, কোনো অবকাশ নেই, তওবা করতে হবে। একজন আল্লাহ তাআলার বান্দা যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় তো তার উচিত তওবা করা, আর এটা ওয়াজিব, করতে হবে। কেননা একটা জিনিস খেয়াল রাখুন, গুনাহ পাপাচারকে যদি ক্ষতি মনা করে না হয়, এটা যে ক্ষতিকারক এটা যদি মনে করে না হয় তাহলে কেমনে? তো গুনাহকে ক্ষতি মনে করাটা, গুনাহ এটা মন্দ, এটা মানুষকে ক্ষতি করে, এই বিষয়টা খেয়াল রাখা এটা কিন্তু ঈমানের একটা পার্ট অংশ। গুনাহ যে ক্ষতিকর সেটা মনে করা, সেটা মনে করতে হবে, সেই বিষয়ে জানতে হবে, এবং জানার মাধ্যমে সে গুনাহ থেকে বাঁচার জন্য উৎসাহিত হবে। যেটা পাপের কাজ, এটা আল্লাহর নাফরমানিমূলক কাজ, এই কাজটা থেকে বিরত থাকতে হবে। আর যদি কোনো ব্যক্তি গুনাহকে ক্ষতিকর মনে না করে, গুনাহ সেটা যে ক্ষতি, যদি সেটা মনে না করে তার মধ্যে ঈমানের এই অংশটি অনুপস্থিত। ঈমানের অনেক শাখা প্রশাখা আছে কিন্তু সেখানে কি হচ্ছে, তার মধ্যে ঈমানের একটা অংশ অনুপস্থিত। যেমন হাদিসে পাকের মধ্যে আসছে, যার অর্থ বেবিচারে যখন বেবিচারে লিপ্ত থাকে তখন সে ঈমানদার থাকে না। তাহলে এই হাদিসে পাকের মূল অর্থটা কি? তো বলা হচ্ছে এখানে উল্লেখিত ঈমানের অর্থটা কি দাঁড়ায়। একজন মানুষ যখন বেবিচার এর মধ্যে লিপ্ত হয়ে যায় তখন তার মাঝে ঈমান ও বিশ্বাস থাকে না যে এটা আল্লাহ তাআলার অসন্তোষ সৃষ্টিকারী এক মারাত্মক গুনাহ, এই গুনাহ মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সে খেয়ালই করে না, সে বুঝতেই পারে না। অর্থাৎ এটার উদ্দেশ্য কিন্তু এটা নয় যে তার মধ্যে মূল ইমান থাকে না, বরঞ্চ তার মূল ইমান সেটা তো রয়েছে আল্লাহকে এক জানা, আল তার গুণাবলী আসমানি কিতাবসমূহ রসুলগণের উপর ইমান আনা, সেটা বরাবর ঠিক আছে, ওই দিক দিয়ে ইয়াকিন বিশ্বাস সব কিছু ঠিক আছে। কিন্তু বেবিচারের কারণে কিন্তু সেটা রহিত হয়ে যায় না, ওই ইমান যেটা মূল সেটা নষ্ট হয়ে যায় না। অর্থাৎ কারোর সঙ্গে যদি বেবিচার করা হয় এসবের কারণে মূল যে ইমান ওটা বিনষ্ট হয় না, কিন্তু ইমান যে শাখা প্রশাখা রয়েছে, ইমান যে অনেক বলা না একটা মূল, একটা গাছের বট বৃক্ষের কিন্তু একটা গোড়া থাকে, শিকড় থাকে মূল আর শাখা প্রশাখা, তো ইমানের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। এই যে বেবিচার, এই বেবিচার এই গুণা, যখন সে গুণাকে গুণাই মনে করলো না, অনেক ক্ষেত্রে এগুলা গিয়ে ইমানের উপর এফেক্ট পড়ে। যেমনটা খেয়াল করুন, কেউ বলা হচ্ছে গীবত করে, গীবত করা কিন্তু গুণা, কারো অনুপস্থিতিতে তৃতীয় ব্যক্তির অনুপস্থিতিতে আমার পাশে যে আছে সেকেন্ড ব্যক্তিকে আমি তার যদি বলা হচ্ছে কী করা হয় তার দুষ্ত্রুটিগুলো দ্বিতীয় ব্যক্তিকে বলা হয়, সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তির গীবত করা হচ্ছে, এটা হচ্ছে একটা গীবত। যখন এই গীবতকে কেউ হালাল মনে করে, আল্লাহ মাফ করুক, তখন সেটা কিন্তু তার ইমানের উপর এফেক্ট পড়ে, তার ইমানের গণ্ডি থেকে সে বেরিয়ে যায়। কারণ হারাম বিষয়কে যখন সে হালাল মনে করে করতে থাকে তখন সে তার ইমানের গণ্ডি থেকে বেরিয়ে যায়। তো বুঝতে হবে এখানে হাদিসে পাকের মধ্যে যেটা আসছে, বেবিচার যখন কেউ বেবিচারী বিবেচারীর মধ্যে লিপ্ত হয় তখন তার ইমান থাকে না, এটা উদ্দেশ্য মূল ইমান নয়। মূল ইমান তো আছে কিন্তু তার যে ইমানের শাখা সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন একজন চিকিৎসক ডাক্তার কাউকে সতর্ক করলো যে আপনি এই বস্তুটা খাবেন না কারণ এটার সাথে বিষক্রিয়া রয়েছে, আপনি ওষুধটা সেবন করবেন, এই কাজ এটা আপনি এটা পরিহার করেন, এই খাবারটা এটা বিষক্রিয়া হিসেবে কাজ দেবে আপনার শরীরের জন্য। তো যে পরামর্শ দিল ডাক্তার, দেওয়ার পর রোগী কিন্তু ওই বস্তুটা খেতে লাগলো, যেটা মানা করা হয়েছে কিন্তু সেটা সে খেতেই লাগলো। তো ফলশ্রুতিতে কী হবে যদি এখানে আপনারা একটু খেয়াল করেন, এখানে চিকিৎসকের উপর কিন্তু তার উপর আস্থাশীল রয়েছে, সে ভালো, কিন্তু এখানে বুঝতে হবে চিকিৎসক যে পরামর্শ দিয়েছে সে পরামর্শের ক্ষেত্রে সে না মানার কারণে তার পরামর্শ যেটা আছে সেটাকে সে বিশ্বাস করে না। যদি বা বিশ্বাস করে, তাহলে বিশ্বাস করলে যে খাবারটা বলা হয়েছে সেটা বিষক্রিয়া হবে, আপনি খাবেন না, তাহলে সেটা সে কেন খেতে যাচ্ছে, ডাক্তার মানা করার পরে সে কেন খেতে যাচ্ছে? তাহলে বুঝতে হবে এখানে বিশ্বাস করলে সে বস্তুটা সে খাইতো না। তাহলে জানা গেল গুণা করলে সংশ্লিষ্ট ব্যক্তি যে গুণা করছে তার ইমান ক্ষতিগ্রস্ত হয়, সে একেবারে ইমানহারা হয়ে যায় না, তার তাওহীদের উপর রিসালাতের উপর ফিরেস্তাদের উপর যেরকম আকাইদ রাখা দরকার সেই জায়গার মধ্যে সে পারফেক্ট আছে, মনে প্রাণ বিশ্বাস করছে, কিন্তু হুকুম না মানার কারণে বলা হচ্ছে যে জিনিসটা বারণ করা হয়েছে সে কিন্তু ইমানের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইমান বিশেষ কোনো একটি বিষয়ের বিশ্বাসের নাম নয়, বরং ইমানের শাখা 70-এরও অধিক, 70-এরও অধিক। এটার অন্যতম প্রধান হলো কালিমাই তাইবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা পড়ি, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, এই বিষয়ের উপর ইমান আনা। আর সর্বনিম্ন শাখা হলো মানুষের চলাচলের পথ হতে ক্ষতিকর বস্তু সরিয়ে দেওয়া। যেমন কেউ বলল মানুষ কেবল এক প্রকার নয় বরং 70 প্রকারেরও অধিক। এটার মূল প্রধানতম হলো কল্প ও রূহ, এবং নিম্নতম হলো দেহ ও ক্ষতিকর বস্তু দূর করে দেওয়া। যেমন শরীর থেকে যদি গুফ নখ কেটে পরিষ্কার করা, এটা উদাহরণটি অমূলক নয়, এটা খেয়াল রাখতে হবে। ইমানের দৃষ্টান্ত হলো মানুষের মতো, মানুষের মধ্যে যদি তাওহীদের বিশ্বাস না থাকে, আল্লাহ যে এক এটা যদি বিশ্বাস না থাকে তবে সে একেবারেই মূল্যহীন, তার কোনো মূল্যই নেই। যেমন আত্মার অনুপস্থিতিতে মানবদেহের কোনো মূল্য নেই, আমাদের রূহ আছে বিদায়, শরীরের যেমন দাম আছে, ঠিক তদ্রূপভাবে তাওহীদের বিশ্বাস যদি কারো না থাকে তাহলে সে ইমানের তো কোনো দামই নেই। তো আত্মার উপস্থিতি যেমন মানব দেহের জন্য প্রয়োজন, তা একজন মানুষের ইমানদারের প্রয়োজন। ইমানদার যে সব বিষয়ের উপর ইমান রাখা দরকার সব কিছু তার কাছে থাকাটা অপরিহার্য। যে ব্যক্তি কেবল তাওহীদ এবং রিসালতের সাক্ষ্য দেয়, মেনে নিয়েছে তাওহীদ রিসালতের সাক্ষ্য দেয় কিন্তু অন্য কোনো আমল করে না, কোনো আমলই করে না, তার অবস্থা যেন সেই ব্যক্তির মতো যার শুধু রূহ আছে। রূহ মনে করেন, রূহর সাথে এটা একটা এক্সাম্পল দিচ্ছে, উদাহরণ দিচ্ছে, যে রূহ আছে এবং হাত পা নাসিকা কর্ণ ইত্যাদি কিছুই নেই, তাহলে রূহ থাকলে সে শুধু রূহ নিয়ে থাকবে, সে পড়ে থাকবে, অন্য কিছু না থাকলে তার অবস্থা কেমন হতে পারে? ঠিক তদ্রূপ মূল যদি ঠিক থাকে কিন্তু আমল নাই, তা আমলবিহীন অবস্থায় ওই রকমই, কিংবা তার অবস্থা একজন মুমূর্ষ ব্যক্তির মতো। এ সময় তার রূহ একেবারে দুর্বল হয়ে পড়ে এবং তখন তার হাত পা চক্ষু কর্ণ ইত্যাদির কোনো অঙ্গই তার কিছুমাত্র সাহায্য করতে পারে না। মুমূর্ষ অবস্থার মধ্যে যে কোনো সময় তার রূহ বেরি হয়ে যেতে পারে, তখন সে নিজের জন্য যেমন নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিস্তব্ধ হয়ে যায়, মূল অর্থাৎ থাকার পরেও কাজ দেয় না। তো একজন মানুষ তাওহীদের উপর বিশ্বাস রাখলো, রিসালাতের উপর বিশ্বাস রাখলো কিন্তু আমল করছে না, তার অবস্থাও এরকম। অতপর যে দ্রুত মৃত্যুমুখে পতিত হয়, পরবর্তীতে সে মারা যায়। শুধু তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী ব্যক্তি যার অন্য কোনো আমল নেই তার অবস্থাও সে মুমূর্ষ ব্যক্তির মতো, সামান্য তুফানে যার দুর্বল ইমানের বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়ে পড়বে, নষ্ট হয়ে যাওয়ার, বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ মালাকুল মওতের আগমনের পর যে ভয়াবহ পরিস্থিতি, মালাকুল মওত যে মওতের যে রূহ কবজ করবে আজরাইল ফেরেশতা, তার আকৃতি দেখে, ভয়ানক আকৃতি দেখে মানুষ বেহোশ হয়ে পড়বে। তার যে ইমানের শক্তিটা যদি মজবুত না থাকে, ইমানের শক্তি যদি বলিয়ান না থাকে, কারণ গুনাহে ভরপুর, তওবা করার সুযোগ মিলে নেয় বা তওবা করার ক্ষেত্রে উদাসীনতা ছিল, তো তার অবস্থা যেমন এমন কিছু বৃক্ষ আছে যে বাতাসের সাথে উড়ে চলে যায়, তার অবস্থা এরকম। মালাকুল মওতের যখন চলে আসবে তখন যারা দুর্বল ইমানদার তাদের অবস্থা হবে কঠিন, সে সেটা বরদাস্ত করার, সে সেটা ওজনটা গ্রহণ করার শক্তি তার থাকবে না। সুতরাং এইরূপ দুর্বল ইমানের ব্যক্তিগণ যাদের আমলের শাখা প্রশাখা ইমানের বিস্তৃত শিকড় সমূহের দৃঢ় বিশ্বাসের গভীরে পরিতৃত নয়, তারা মালাকুল মওতের বিভীষিকাময় সামনে নিজেদের সামনে কিভাবে নিজের ইমানের হেফাজত করবে, ওই কঠিন মুহূর্তে নিজেকে কিভাবে রক্ষা করবে? রক্ষা করার মালিক আল্লাহ তাআলা, বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে, তাওয়াক্কুল আল্লাহর প্রতি রাখতে হবে। কিন্তু এটার মূল উদ্দেশ্য হচ্ছে ইমানের শক্তি যদি মজবুত থাকে তখন সে আল্লাহ তাআলার দয়া মেহরবানি পাওয়ার একটা সুযোগ তার উপর থাকে। কারণ যে পাপ করেছে, যে মন্দ কাজ করেছে, তার ফল বুক করতে হবে। এই ফলটা মতের সময় বুক করতে গিয়ে আল্লাহ মাফ করুক, কি অবস্থা হতে পারে? এইরূপ যারা দুর্বল ইমান তাদের বেলায় বলা হচ্ছে খাতেমা বিল খাইর, অর্থাৎ জীবনের অন্তিম অবস্থা। এই কঠিন পরিস্থিতিতে মন্দ মৃত্যু, অশুভ মৃত্যু হবার সম্ভাবনা রয়েছে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, আমরা এখনই তওবা করার চেষ্টা করি। জীবনের অন্তিম সময়ে এমন ব্যক্তিদের ইমানই বাহাল থাকে, যাদের ইমান এর ভিত্তি সর্বাধিক সর্বক্ষণ আনুগত্যের উপর প্রতিষ্ঠিত থাকে, নিজেকে পাপ মুক্ত রাখতে পারে, আল্লাহ তাআলার আনুগত্য থাকতে পারে। যদি কোনো মুমিনকে প্রশ্ন করবে যে আমার এবং ওর যে গুনাহ করে এবং একজন নেককার ব্যক্তি, এই দুজনের মধ্যে পার্থক্য কী? তুমি ইমানদার, এও ইমানদার, কেউ ইমান আনার পরে ইবাদত করছে, কেউ ইমান আনার পরে দেখা যাচ্ছে ইমান তো আছে, বিশ্বাস তার পরিপূর্ণ আছে, কিন্তু গুনাহের যে মরিচিকাগুলো, গুনাহের যে আধিক্যতা সে বাড়াতে চলেছে। তো দুজনই ইমানদার, তাহলে পার্থক্যটা কোথায়? তো এটা আর উদাহরণ এরকম, বলেছে একটা লাউ গাছ একটা বট বৃক্ষকে বলল যে তোমার আমার পার্থক্য কী? তো একটু খেয়াল করবেন, বট গাছ এটাই উত্তর দিবে, যখন তুফান আসে, যখন বাতাস প্রবাহিত হয়,
যখন জলোচ্ছ্বাস শুরু হয়ে যায় তো বটবৃক্ষ শিকড় মজবুত আছে এবং তার অবস্থা মজবুত হওয়ার কারণে সে কিন্তু রক্ষা পেয়ে যায়। কঠিন তুফানের মধ্যে সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। আর পক্ষান্তরে লাউ গাছ তো অল্প ছোট গাছপালা যেগুলোর একটু লতা পাতা যেগুলো রয়েছে বৃক্ষ, ওগুলো কিন্তু একটু বাতাসের সাথে সাথে বাতাসে উড়িয়ে নিয়ে যায়, তার ফল কুদিক দিয়ে চলে যায়, পাতা গাছপালা এগুলো ছিঁড়ে যায়, পাতা ঝরে পড়ে যায়। তো ঠিক তদ্রূপভাবে একজন ইমানদার, ইমানদার তো সবাই নিজেকে ইমানদার বলে করে, ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাস আনার পরে সবাইকে বিশ্বাস রাখতে হবে যে ইমানে যে আরও শাখা রয়েছে, নিজেকে গুনাহ থেকে সেভ করা, নিজেকে গুনাহ থেকে বাঁচানো। তো গুনাহ থেকে, গুনাহ তো মানুষ হিসেবে মানুষের সংকুচিত হয়ে যাবে, তো কী করতে হবে? তৎক্ষণাৎ গুনাহ থেকে তওবা করাটা ওয়াজিব হয়ে যায়। এটাও আসছে তওবা তো এক প্রকার ফরজে আইন, তওবা করতে হবে, কিন্তু ক্ষেত্র বিশেষে গুনাহ সংঘটিত হওয়ার সাথে তৎক্ষণাৎ তওবা করাটা ওয়াজিব। তো তওবা কেন ওয়াজিব আপনারা বুঝতে পারছেন, তওবা এই জন্যই ওয়াজিব, তওবা যখন করে সে গুনাহ থেকে বিরত থাকে, সে গুনাহ সম্পর্কে বুঝে, সে নিজেকে ভুলক্রমে কিংবা অনিচ্ছা সত্ত্বেও যদি তার ভুল হয়ে যায় সে আল্লাহ তাআলার দরবারে অনুতপ্ত হয়ে গুনাহ থেকে তওবা করে নেবে, সে আল্লাহ তাআলা তাকে মাফ করবে। তো জানি না আমাদের অবস্থা কী হবে, মতের হালত যখন কঠিন অবস্থার মধ্যে সবাই দণ্ডবান হয়ে যাবে, অর্থাৎ কঠিন অবস্থার মধ্যে শিকার হবে, তখন একজন নেককার মানুষ, পরেজগার মানুষ, সে তো সফল কাম হয়ে যাবে। আর যারা অবহেলা করে মতের সময় অন্তিম মুহূর্তে তাদের অবস্থা খুবই কঠিন হয়। এবং অনেক মানুষ আছে গুনেগার মানুষ, নিজেকে নিজে কন্ট্রোল করা, স্থির থাকা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। কোনো গুনেগার ব্যক্তি যদি নিজের গুনাহের কারণে দুজকের আগুনে যদি জ্বালানো হয়, এই যে জ্বালানো হওয়া এটা যদি ভয় না করে, যে গুনাহ করলে আগুনে জ্বালানোর ভয় রয়েছে দুজকে, এটা যদি ভয় যদি নাই করে তার অবস্থা কেমন হবে? বলছে এমনই হবে সুস্থ মানুষের মতো, যে নিজের শরীরের সুস্থতার কারণে, মানে সুস্থ আছে এখন, ঠিক আছে সব কিছু, তো যার কারণে সে মৃত্যুর আশঙ্কাই করে না, যে একদিন মরতে হবে সে বলেই বসেছে, তার মতো। অবশ্য পরে যখন শারীরিক সুস্থতা হ্রাস পায়, কমতে শুরু করে, রোগ ব্যাধির শিকার হয়, তখন তার মনে কিন্তু আস্তে 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 মৃত্যুর ভয় আসতে শুরু করে। তো এখনও সময় আছে, আমাদের উচিত আমাদেরকে আল্লাহ ইমান হেফাজত করুক, যে গুনাহের কারণে যাতে অমঙ্গলজনক অপমৃত্যু যাতে না হয় সেজন্য গুনাহ পরিহার করতে হবে, গুনাহকে মার করতে হবে। গুনাহ কোনটা গুনাহ কোনটা গুনাহ নয়, কোন কাজটা করতে পারবো কোনটা করতে পারবো না এটা জানতে হবে। এবং এগুলোর পরিচয় যখন আমি লাভ করতে পারবো, পরিচয় যখন আমার জানা হয়ে যাবে, জ্ঞান যখন আমি অর্জন করব, তো ওই কাজ থেকে আমি বিরত থাকতে পারবো। তওবা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হবে। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুক। বলা হচ্ছে আল্লাহ না করুক যদি শেষ সময়ে অন্তিম মুহূর্তে যদি কেউ বেঈমান হয়ে মারা যায় তো কঠিন আগুনে তাকে জ্বলতে হবে। ঈমানের জন্য গুনাহ এমন ক্ষতিকর, ঈমানের জন্য গুনাহ কেমন ক্ষতিকর, যেমন দেহের জন্য, শরীরের জন্য অখাদ্যকর ক্ষতিকর, যেটা খাওয়া যায় না, যেটা খাওয়া মানা, যেটা মানুষের খাদ্য হতে পারে না, ওটা যদি মানুষ খাইতে থাকে তার শরীরে কেমন ক্ষতি করবে? সে তো সাথে সাথে মারা যাবে না, কিন্তু কিছু আছে সাথে সাথে মারা যায়, কিছু আছে আস্তে আস্তে তাকে দুর্বল করে ফেলবে, অবশেষে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। ঠিক তদ্রূপভাবে বলা হচ্ছে যদি কেউ ইমানদার যদি গুনাহ করে তো গুনাহ তার ইমানকে আস্তে আস্তে বরবাদ হয়ে যাওয়ার ক্ষেত্রে এটা সহায়ক হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এটা যদি এইভাবে ধরুন, যেমন কিছু ক্ষতিকর খাবার পাকস্থলীতে প্রবেশ করে, হ্যাঁ, তো পরিপাক যন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত করে দেয়, অথচ ওই ব্যক্তি ওটার প্রতি অনুমানই করতে পারে না যেটা কেমন ক্ষতি করবে, কিন্তু এইভাবে দিনের পর দিন পাকস্থলীতে ক্রমান্বয়ে এইগুলো সেবন করার কারণে, খাওয়ার কারণে মানুষ যখন খাইতে শুরু করে অখাদ্য, যেটা ভালো না, ক্ষতিকর বস্তু, তো আস্তে আস্তে সে অসুস্থ হয়ে পড়ে, এক পর্যায়ে গুরুতর অবস্থার শিকার হয়, এমনকি মৃত্যুমুখে পতিত হয়। তো ইমানের জন্য গুনাহ ও পাপাচার এইরকম ক্ষতিকর। তাহলে আমি ইমানদার, আমি বুঝতেই পারছি না আমার দ্বারা কী কী ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি না আল্লাহ তাআলার কী নাফরমানি আমার দ্বারা হয়ে যাচ্ছে, তো আমাদেরকে কী করতে হবে? আল্লাহ তাআলার দয়া মেহরবানি পাওয়ার জন্য আমাদেরকে তওবা করতে হবে। এটা আবশ্যক, ওয়াজিব। এই যে দুনিয়া, এটা অস্থায়ী। জীবনে যদি অসুস্থতার বয়ে যদি মানুষ খাবার বর্জন করে, তৎক্ষণাৎ যদি সেটা বর্জন করে, তা তার জন্য আবশ্যক হয়ে পড়ে। তাহলে ইমানের জন্য, ইমানকে হেফাজতের জন্য পরকালীন জীবনে ধ্বংসের বয়ে গুনাহ কেন আমরা বর্জন করব না? একটা খেয়াল করুন, একটু লক্ষ্য করুন। যদি বলা হয় ডাক্তারে বলে দেয় আপনি চিনির পরিমাণটা কম খাবেন, আর চিনি যখন বেশি হয় কারো ডায়াবেটিক হয়ে গেলে, ডায়াবেটিসের প্রভাবটা এমন, সে সুগারের পরিমাণটা যখন বেড়ে যায় কিংবা কমে যায়, তার শরীরের মধ্যে অবনতি হয়, তাকে খাবার কন্ট্রোল করতে হয়, খাবার কম খাইতে হয়। ডায়াবেটিস রোগী আপনি দেখবেন তারা খাবারটা কম খায়, রুটি খাইতে থাকে, চিনি দ্রব্য যেটা মিষ্টি জাতীয় খাবার সে পরিহার করে, কারণ সে জানে এটা আমি খাইতে থাকলে এটা আমার ক্ষতি করবে, মৃত্যু মুখে ঠেলে দিবে। তাহলে যে খাবারের কারণে মৃত্যুর হওয়ার সম্ভাবনা থাকে, মতের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকে, দুই একটা দিন বেশি হায়াত পাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য মানুষ ওই জিনিসটা পরিহার করছে। যে জিনিসটা আমাকে আপনাকে ধ্বংস করে দিতে পারে, আল্লাহ হেফাজত করুক, যে গুনাহ মানুষকে ধ্বংস করে দিতে পারে, যে গুনাহ মানুষের পরকালীন সুখ শান্তি কেড়ে নিতে পারে, তাহলে সেটা কেন তৎক্ষণাৎ বর্জন করতে হবে না? বলা হচ্ছে ইমানের জন্য গুনাহ পাপাচার একই রকম ক্ষতিকর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, কেউ বিষক্রিয়া সম্পন্ন খাবার, যে জিনিসটা বিষ নেই কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, শরীরকে দুর্বল করে দিবে, সে জিনিসটাকে আমরা পরিহার করি, তৎক্ষণাৎ পরিহার করি। মিষ্টি ভাই ভাই ডায়াবেটিস আছে, এটা খাওয়া যাবে না। তাহলে ডায়াবেটিসের জন্য সে পরিহার করছে, গুস্তো ভাই অ্যালার্জির সমস্যা আছে, আমি তো চিংড়ি খেতে পারবো না, বা আমাকে এখন এটা থেকে বাঁচতে হবে, কয়েকদিন আমাকে ডাক্তার মানা করেছে, তৎক্ষণাৎ সে ফিরিয়ে দিচ্ছে। তো গুনাহ যেটা ইমানের জন্য ক্ষতিকর, পরকালের সুখ শান্তি যেটা খেড়ে নিচ্ছে, গুনাহ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তো ওই গুনাহ থেকে গুনাহ মুক্ত হওয়ার জন্য তওবাটা তত বেশি জরুরি। গুনাহ থেকে বাঁচতে হবে, সাথে হয়ে গেলে এটা তওবা করে আল্লাহর দরবারে মাফ চেয়ে, ক্ষমা চেয়ে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো বলা হচ্ছে তদ্রূপ গুনাহগার ব্যক্তির পক্ষে গুনাহ বর্জন করা তৎক্ষণাৎ তার জন্য ওয়াজিব, অথবা সারা জীবনে সে গুনাহের ক্ষতিপূরণের জন্য যে জিনিসটা হয়ে গিয়েছে, ঘটে গিয়েছে অতীতে, সেটা থেকে তুমি বাঁচবে এবং ভবিষ্যতে বাঁচার জন্য সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ গুনাহ এমন ক্ষতিকর বিষয় যা মানুষের পরকাল বরবাদ করে দেয়। পরকাল হলো মানুষের স্থায়ী ঠিকানা, দুনিয়াও ঠিকানা, পরকালও ঠিকানা। দুনিয়াটা হচ্ছে অস্থায়ী আর পরকালটা হচ্ছে স্থায়ী। দুনিয়ার অস্থায়ী জীবনে আমরা কতদিন বসবাস করি, এই জন্য কত সংগ্রাম করি, কত চেষ্টা প্রচেষ্টা, অথচ অনন্তকাল আমাদেরকে পরকালীন জীবনে অতিবাহিত করতে হবে। সেখানে আল্লাহ তাআলার দয়া মেহেরবানিতে যারা নেককার নাস নিয়ামত ভোগ করবে, আর যারা পরকালীন নিয়ামত বঞ্চিত হওয়ার, তাদের ঠিকানা তো জাহান্নাম। জাহান্নামের আগুন স্পর্শ করা, নিক্ষিপ্ত হওয়া, অনেক কিছু রয়েছে। তো জাহান্নামের সে কঠিন আজাব কতদিন ভোগ করতে হবে, দিন সময় ঠিক ঠিকানা কোনো কিছুই নেই, অনেক দিন, এটা কাউন্ট করাটা মুশকিল। সুতরাং গুনেগারের ব্যক্তির কর্তব্য গুনাহ করার পর কোনো কিছু অবহেলা না করে তৎক্ষণাৎ আল্লাহ তাআলার দরবারে মনোনিবেশ করা, তওবা করা, আল্লাহ আমার ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও। অন্যথায় গুনাহের বিষক্রিয়া যদি ইমানের আত্মাকে, একটা হচ্ছে শরীরের রু আছে, রু যেটা দিয়ে আমরা চলতেছি, হাত পা চল চলন সব কিছু আছে, রু যদি একটু বাদ দিয়ে দেন তাহলে কী হয়, বডি থাকবে কিন্তু মানুষের হায়াতের মধ্যে আর নাই, বড়ির আর দাম নাই। ঠিক তদ্রূপ আমাদের যে আল্লাহ তাআলা যে ইমান, এই রুহের মধ্যে যে ইমানই শক্তি আছে, এটা যদি না থাকে তাহলে সব কিছু বরবাদ হয়ে যাবে। তখন ধ্বংসপ্রাপ্ত ক্ষতিগ্রস্তদের তালিকার মধ্যে যদি কেউ চলে যায় তার অবস্থা কী হবে? আল্লাহ তাআলা সুরা ইয়াসিনের 8 এবং 10 নং আয়াত, 8 থেকে 10 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, যার অর্থ আমি তাদের সামনে ও পেছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি ফলে তারা দেখতে পায় না। আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তারা ইমান আনবে না। বর্ণিত আয়াতসমূহ কাফিরদের সম্পর্কে বলা হয়েছে এমন মনে করার কোনো কারণ নেই, কারণ ইতিপূর্বে বলা হয়েছে ইমানের 70টিরও অধিক এবং শাখা রয়েছে, এবং একজন ব্যভিচারী ইমানের হালাতে ব্যভিচারে লিপ্ত হয় না। সুতরাং এ তারা বোঝা গেল যে যে ব্যক্তি ইমানের কোনো শাখা হতে বঞ্চিত হবে, যেমন দেহের অঙ্গ প্রত্যঙ্গ হলো আত্মার শাখা, যে আত্মা আছে না, রু আছে না, এটার একটা শাখা প্রশাখা অঙ্গ প্রত্যঙ্গগুলো, কারণ শাখা ব্যতীত মূল কখনো স্থিতিশীল থাকতে পারে না, আর মূল ছাড়া তো শাখার অস্তিত্ব কল্পনাই করা যাবে না। মূল যদি না থাকে, অস্তিত্ব রু যদি না থাকে, তাহলে এই অস্তিত্বের কোনো দামই নেই। তুলো মূল অস্তিত্ব এবং ওহার শাখার মধ্যে ব্যবধান শুধু এতটুকু যে মূল অস্তিত্ব এবং ওহার শাখা টিকিয়ে থাকা উভয়টি মূলের স্থিতি কামনা করে, সুবহানাল্লাহ, কিন্তু মূলের অস্তিত্ব ওহার শাখার অস্তিত্বের উপর নির্ভরশীল নয়। মূলের অস্তিত্ব কি? যে শরীর যে রু আছে, এটার যে মূল, এটা কিন্তু অস্তিত্বের উপর নির্ভরশীল নয়, বরঞ্চ অস্তিত্বগুলো মূলের উপর টিকে থাকে। তো মূল যখন ঠিক থাকে, মূল তো ঠিকই আছে, কিন্তু যদি শাখা প্রশাখাগুলো যদি নষ্ট হয়ে যায়, সমস্যার সম্মুখীন হয়ে যায়, তখন সেক্ষেত্রে সেটা মূলের উপর প্রভাব পড়ে। তো অবশ্যই মূলের স্থিতির জন্য ওহার শাখার আবশ্যকতা জরুরি বটে, আল্লাহ আমাদের হেফাজত করুক। স্বজ্ঞানে জ্ঞান বুদ্ধি রেখে অন্যায় করা, সেটা গুরুতর অপরাধ। অন্যায় কাজ করা যেমন অপরাধ, স্বজ্ঞানে বুদ্ধি বিবেচনার মধ্যে থাকার পরেও সে গিয়ে করাটা গুরুতর অপরাধ, আবার অন্যায় করার পর তওবা না করাটা সেটা আরও গুরুতর, মারাত্মক অপরাধ। তাহলে গুনাহ করা অপরাধ, গুনাহ সম্পর্কে না জানা একটা অপরাধ, গুনাহ করা আর একটা অপরাধ, এরপরে বলতেছে তওবা না করা আরও বড় অপরাধ। তো তৎক্ষণাৎ মানুষকে তওবা করতে হবে, সাথে সাথে তওবা করতে হবে। কারণ একটা দেখুন না, শরীরের একটা আঙ্গুল, রু একটা বিষয় রয়েছে। আমি যে কথাগুলো বলছি আপনাদেরকে বোঝানোর জন্য আরও সহজ করে দিয়েছি, যদি কারো আঙ্গুল কেটে দেওয়া হয় তো একটা জিনিস চলে যাচ্ছে তার থেকে, এটার কিন্তু এই ব্যথাটা কিন্তু পুরা শরীরের মধ্যে সে ফিল করবে। যদি বা তার রু চলে যায় নাই, কিন্তু শরীরের একটা অংশ চলে গেছে। তো ইমানের শাখা প্রশাখাগুলো অনেক রয়েছে। তো মূল মূল যে একটা বডির মূল, আমি হায়াতের মধ্যে আছি, এটার উপর পুরোপুরি প্রভাব পড়ে নাই, কিন্তু এক প্রকার কিন্তু প্রভাব পড়েই পড়েছে, আমাদের বুঝতে হবে। আর যদি মূলই চলে যায়, যদি মূলই না থাকে, তাহলে তো সব কিছুটি তো বরবাদ, এগুলো তো কিছুই নেই। তো আমাদের বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, মেহরবানি করেছেন, আমরা যাতে সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য গুনাহ সংঘটিত হয়ে গেলে বারবার আমরা তওবা করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নিসার 18 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তওবা তাদের জন্য নয় যারা মন্দ কাজ করতে থাকে, যেভাবে যখন এভাবে যখন তাদের কারো মৃত্যু এসে যায় তখন বলে আমি এখন তওবা করছি, তেমনি তাদের জন্য নয় যারা কাফের অবস্থায় মারা যায়, তাদের জন্য আমি প্রস্তুত রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। এখানে গুনাহ মাফের জন্য দুটি শর্ত বুঝতে হবে, পাপ কাজটি অব্যাহত না রাখা, পাপ কাজ সেটা চালিয়ে না যাওয়া, এবং মুসলমান অবস্থায় মারা, আল্লাহ মুসলমান অবস্থায় মারার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহর প্রতি যারা যাদের বিশ্বাস নেই, আল্লাহ রব্বুল আলমিনের জবাবদিহিতার উপর যাদের বিশ্বাস নেই, যে কীভাবে আল্লাহ পাকের কাছে, সে কীভাবে আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রত্যাশা করবে, কীভাবে ক্ষমার আশা করবে, যার বিশ্বাসই নেই, জবাবদিহিতার ব্যাপারে তার যার খেয়ালই নেই, আর অন্যায় কাজ করতেই থাকে করতেই থাকে, অন্যায়কে প্রথমে অন্যায় মনে করতে হবে, স্বীকার করতে হবে এবং নিজের ভুল স্বীকার করতে হবে, এমন ব্যক্তি তওবা করতে পারবে। আর যে ব্যক্তি অন্যায়কে অন্যায় মনে করবে না, বিনয়ী, নিজের মধ্যে ভুল স্বীকার করে না, সে তওবা করা থেকে সে বিরতে রয়ে যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানরা সবাই পাপী, আর পাপীদের তারাই ভালো যারা তওবা করে। আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য যখন কারো তওবা করার প্রয়োজন হয়, তওবা কখন প্রয়োজন হয়, যখন গুনাহ সংঘটিত হয়ে যায়, তৎক্ষণাৎ আমাদের উচিত তওবা করা। তওবা করাটা কেন ওয়াজিব আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে জানতে পেরেছি, এবং ক্ষেত্র বিশেষে বিশেষ করে তওবাটা কিন্তু এক প্রকার ফরজে আইন। তো যদি গুনাহ সংঘটিত হয়ে যায়, তৎক্ষণাৎ করাটা কিন্তু আবার ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক এর দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ইমানের হেফাজত করো, ইমানের সুরক্ষা দান করো। যারা তোমার নেককার বান্দা রয়েছে, ইমানদার বান্দা রয়েছে, তো ইমানদারদের ওসিলায় আল্লাহ তুমি আমাদের ইমানকে হেফাজত করো ইনশাআল্লাহ তাআলা। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তো শুনলাম ইমানের বিভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা, ইমান হেফাজতের ব্যাপারে। তো তওবা কিন্তু সকলের জন্য জরুরি। তো কেন জরুরি, কাদের জন্য জরুরি, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে আপনাদেরকে শোনাবো। আপনারা অবশ্যই মাদিনী চ্যানেলের সাথে এই অনুষ্ঠানটা আশা করি দেখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।